ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার, 28 ফেব্রুয়ারি, 15 ফাল্গুন এবং ফার্সি 9 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstodaybangla। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন বিশ্ব অর্থনীতিতে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতার গুরুত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। এরপর থাকবে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান স্বাস্থ্য কথা। কথাবার্তা অনুষ্ঠানের পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে মুসলিম ঐক্য সম্পর্কে একটি বিশেষ আলোচনা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের সামগ্রিক অগ্রগতির জন্য শক্তিশালী ও প্রাণবন্ত নির্বাচন অনুষ্ঠান করুন, জনগণের প্রতি সর্বোচ্চ নেতার আহ্বান। গাজায় ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়নি, বাইডেন অপরিপক্ক মন্তব্য করেছেন বলছে হামাস। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হলেও নির্বাচন সম্পর্কে মানুষের অনাস্থা দূর করা যায়নি, রাশেদ খান মেননের মন্তব্য। এবং ভারতে বিভিন্ন ধর্মের ব্যক্তিগত নিয়ম ভেঙে বিজেপি অভিন্ন দেওয়ানি বিধি চাপিয়ে দিতে চাইছে, মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলুজমা খামেনেই বলেছেন, দেশে সঠিক প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে শক্তিশালী এবং প্রাণবন্ত নির্বাচন হচ্ছে অন্যতম স্তম্ভ। দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির দিকে নেওয়ার জন্য তিনি শক্তিশালী ও প্রাণবন্ত নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। দেশে যারা প্রথমবারের মতো ভোটার হয়েছেন তাদের একদল প্রতিনিধি এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় আজ তিনি এসব কথা বলেন। আগামী 2 মার্চ শুক্রবার ইরানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। একই সাথে ষষ্ঠ বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ নেতা বলেন, নির্বাচনে ভোট দিয়ে আমরা বিশ্বকে দেখাতে পারি যে পুরো জাতি দেশের গুরুত্বপূর্ণ এবং বিশেষ দৃশ্যে উপস্থিত রয়েছে। আমরা দেশকে রক্ষা করেছি এবং এগিয়ে নিয়েছি। 290টি আসনে নির্বাচনের জন্য এবার 15,200 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার অনুমোদন পেয়েছেন। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর দেশে এবারই সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রার্থীদের মধ্যে 1,713 জন নারী রয়েছেন। সংসদ নির্বাচনের পাশাপাশি 88 আসন বিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে 144 জন আলেম প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা সর্বোচ্চ নেতার উপদেষ্টা হিসেবে কাজ করে থাকেন। 8 বছরের জন্য বিশেষজ্ঞ পরিষদ নির্বাচিত হয়। ইসলামী প্রজাতন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশের সাথে
মিশরের কূটনৈতিক সম্পর্ক পুরো মধ্যপ্রাচ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে গতকাল জাতিসংঘ মানবাধিকার পরিষদের 55তম অধিবেশনের অবকাশে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে হাসান শুক্রির সঙ্গে এক বৈঠকে তিনি মন্তব্য করেন। আবদুল্লাহিয়ান বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা ইরান এবং মিশরের স্বার্থে প্রয়োজন। তিনি আরও বলেন, মিশর এবং মধ্যপ্রাচ্যের কল্যাণ ছাড়া ইরান আর কিছু চায় না। আমরা মিশরের নিরাপত্তাকে ইরানের নিরাপত্তা বলে বিবেচনা করি। আমির আবদুল্লাহিয়ান বলেন, ইরান এবং মিশর আঞ্চলিক ঘটনাবলীতে বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে যে প্রচেষ্টা চালাচ্ছে তা পুরো মধ্যপ্রাচ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। গাজার বিপদাপন্ন ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে মিশর যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সুস্পষ্ট করে বলেন, এই অঞ্চলে চলমান সংকটের মূল কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। বৈঠকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী শুক্রি বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইরান এবং মিশরের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আসন্ন হয়ে পড়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তাকে অপরিপক্ক বলে নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি না জেনেই বাইডেন এ মন্তব্য করেছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুদ্ধবিরতির প্রধান বিষয়গুলো বিশেষ করে গাজা থেকে ইসরায়েলের সেনা পুরোপুরি প্রত্যাহারের বিষয়টি এখনও স্পষ্ট হয়নি এবং এটি সম্ভাব্য চুক্তির পথে অন্তরায় হয়ে রয়েছে। প্রেসিডেন্ট বাইডেন সোমবার দাবি করেছিলেন, প্যারিস আলোচনা অনেক দূর এগিয়ে গেছে এবং আগামী 4 মার্চের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মধ্যস্থকারীদের মধ্যে 40 জন ইসরায়েলি পণবন্দীর মুক্তির বিনিময়ে 400 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। আর এই চুক্তির আওতায় 40 দিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে। ফ্রান্সের রাজধানী প্যারিসে দখলদার ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই পরিকল্পনার কথা জানা গেছে। সম্ভাব্য চুক্তির আওতায় বাস্তুচ্যুত গাজার অধিবাসীদের ক্রমান্বয়ে উত্তর গাজায় ফিরতে দেওয়ার বিষয়েও রাজি হয়েছে দখলদার ইসরায়েল। জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি মাইকেল ফাখরি বলেছেন, গাজায় যুদ্ধ অপরাধ এবং ইচ্ছাকৃতভাবে সেখানকার ফিলিস্তিনিদেরকে দুর্ভিক্ষের মুখে ফেলার কারণে ইহুদিবাদী ইসরায়েলকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। গতকাল ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ফাখরি বলেন, মানুষকে খাদ্য থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক আইন অনুসারে সুস্পষ্টভাবে যুদ্ধ অপরাধ। গত 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করেছে। তখন থেকেই এই অপশক্তি গাজা উপত্যকায় খাদ্য, ওষুধ এবং মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা সৃষ্টি করছে। ফাখরি বলেন, অন্য কারো খাদ্যের অধিকার অস্বীকার করা ছাড়া ইচ্ছাকৃতভাবে মানবিক সাহায্যের পথ আটকানো বা ইচ্ছাকৃতভাবে গাজায় ছোট আকারের মাছ ধরার জাহাজ, গ্রিনহাউস এবং বাগানগুলো ধ্বংস করার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, কেবলমাত্র ফিলিস্তিনি হওয়ার জন্য ইসরায়েল ফিলিস্তিনি জনগণকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজে হামলা করে আসছে ইয়েমেন। এরপর গত মাসে ইঙ্গো মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা শুরু করার পর থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতে হামলা শুরু করে সানা। গতকাল আব্দুস সালামের কাছে জানতে চাওয়া হয়, গাজা, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হলে লোহিত সাগরে তাদের হামলা বন্ধ হবে কিনা। উত্তরে তিনি বলেন, গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহার করে সেখানে অবাধে মানবিক ত্রাণ পৌঁছাতে দিলে আমরা হামলা বন্ধ করার বিষয়টি বিবেচনা করব। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যা অভিযানে পর্যন্ত 30,000 ফিলিস্তিনি নিহত এবং 70,000 ফিলিস্তিনি আহত হয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, নির্বাচনে অ্যানালগ পদ্ধতি বাতিল করা হবে এবং প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচনের সব কার্যক্রম ডিজিটাল করার প্রক্রিয়া চলছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন বলেছেন, নির্বাচনে অ্যানালগ পদ্ধতি বাতিল করা হবে শিগগিরই। প্রার্থীদের নমিনেশন পেপার সাবমিট সহ নির্বাচনের সব কার্যক্রম এখন ডিজিটাল প্রক্রিয়ায় করা শুরু করা হবে। বুধবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ে এক মত বিনিময়ের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসে আলমগীর হোসেন বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে, কোথাও কোনো অনিয়মের সুযোগ নেই। অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে। পরে টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে নির্বাচনে মেয়র কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করেন ইসি আলমগীর।
একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে নির্বাচন করবেন। নির্বাচন যেন পক্ষপাতিত্বহীন হয় এবং ভোটারদের প্রতি আহ্বান থাকবে যে তারা যেন অত্যন্ত সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, উৎসাহের সাথে ভোটকেন্দ্রে আসেন এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দেন।
এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হলেও নির্বাচন নিয়ে মানুষের অনাস্থা দূর করা যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, নানা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে এই নির্বাচনটি হয়ে যাওয়া দেশি বিদেশি ষড়যন্ত্র এবং অসাংবিধানিক ধারার বিরুদ্ধে, বিশেষভাবে মার্কিন সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের বিরুদ্ধে একটি রাজনৈতিক বিজয়। তবে একথা সত্য যে নির্বাচন সম্পর্কে জনমানুষকে যে অনাস্থা বোধ তা দূর করা যায়নি। মঙ্গলবার জাতীয় সংসদে প্রেসিডেন্টের ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কালো টাকার প্রভাব, বিশেষ সংস্থার নিয়ন্ত্রণ, কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশনের অসহায়ত্ব, শহরাঞ্চলগুলোতে ভোটারদের নগণ্য উপস্থিতি নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করেছে, কিন্তু তা কোনোক্রমেই নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে না। আমাদের সামনে সাম্প্রতিক পাকিস্তানের নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে। পাকিস্তানের মতো মার্কিন যুক্তরাষ্ট্র লন্ডন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের নির্বাচনকেও একই পরিণতি বহন করতে হবে। ভারতের কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধর্মের ব্যক্তিগত নিয়ম ভেঙে দিয়ে অভিন্ন দেওয়ানি বিধি চাপিয়ে দিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধর্মের ব্যক্তিগত নিয়ম ভেঙে দিয়ে অভিন্ন দেওয়ানি বিধি চাপিয়ে দিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বুধবার বাঁকুড়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মমতা আজ বিজেপিকে টার্গেট করে বলেন, আদিবাসীদের ধর্মের একটা কোড আছে, তারা তাদের নিয়মে বিয়ে করেন। হিন্দুদের নিয়ম আছে, মুসলিমদের নিয়ম আছে, তপশিলীদের একটা নিয়ম আছে, কিন্তু সব নিয়ম ভেঙে দিয়ে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি করার কথা বলছে। অর্থাৎ দিল্লি যা চাপিয়ে দেবে তাই করতে হবে। মমতা বলেন, কেন্দ্রীয় সরকার আদিবাসীদের বঞ্চিত করছে, তপশিলীদের করছে, দলিতদের বঞ্চিত করছে, সংখ্যালঘুদের বঞ্চিত করছে।
শিখদের দেখলেই বলছে খালিস্তানি, পাগড়ি পরলেই নাকি খালিস্তানি, আর মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি, আর ওর নিজেরাকে জিজ্ঞেস করুন।
তিনি বলেন, বিগত নির্বাচনে বাঁকুড়া ও বিষ্ণুপুর থেকে বিজেপি প্রার্থী জয়ী হলেও পরবর্তীতে তাদের আর এলাকায় দেখা যায়নি। কেন্দ্রীয় সরকার কৃষকদের উপর অত্যাচার করছে, গ্যাসের দাম বৃদ্ধি করছে, কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে মমতা এসব ইস্যুতে সোচ্চার হন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবারও ফিরে এলাম শান্ত বিশ্ব সংবাদে। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানি মন্ত্রী মোহাম্মদ আলী বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির উপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প নির্মাণের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। ইসলামাবাদের পক্ষ থেকে এই প্রকল্পের কাজ এ নতুন করে শুরু করার আগ মুহূর্তে তিনি এই মন্তব্য করলেন। গতকাল রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি না এ পর্যায়ে এসে পাকিস্তান ইরান গ্যাস পাইপলাইন প্রকল্পে মার্কিন নিষেধাজ্ঞা প্রযোজ্য হতে পারে। তিনি আরও বলেন, গ্যাস পাইপলাইন প্রকল্পের সাথে নিষেধাজ্ঞার সম্পর্ক ঘটিয়ে আমেরিকা কি চায় আমি সে ব্যাপারে আমার কিছু জানা নেই। পাকিস্তানের অভ্যন্তরে 80 কিলোমিটার পাইপলাইন নির্মাণ করতে হবে। এই প্রকল্পের কাজ শেষ হতে প্রায় 1.5 বছর লেগে যাবে বলে সাংবাদিকরা মন্তব্য করার পর পাক মন্ত্রী বলেন, প্রকল্প শেষ করে ইরানি অংশের সাথে যুক্ত হতে সময় লাগবে। গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাতে স্থল আগ্রাসন চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে মিশর। দেশের পররাষ্ট্রমন্ত্রী সামে শুক্রি গতকাল জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদ বা ইউএনএইচসিআর এর 55তম সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, রাফাতে আগ্রাসন চালালে তার পরিণতি হবে ভয়াবহ এবং তা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ভণ্ডুল করবে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে তেহরান মস্কোর উদ্যোগ খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাশিয়া নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন বাবুল আখতার।
ইরান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে তেহরান মস্কোর উদ্যোগ জোরদার করা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। রাষ্ট্রদূত কাজেম জালালি দুদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য 26 ও 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 17তম স্থায়ী কমিশনের বিশেষ কমিটির বৈঠকের একই সময়ে গত বছর রাশিয়ায় ইরানের রপ্তানি বৃদ্ধির ঘোষণা করেছিলেন। জালালি বলেছেন, মুদ্রা এবং ব্যাংকিং ক্ষেত্রে তেহরান মস্কোর প্রচেষ্টার লক্ষ্য হল জাতীয় মুদ্রার উপর ভিত্তি করে বিনিময়ের পরিমাণ বাড়ানো এবং এ বিষয়ে দুই দেশ দৃঢ় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে একমত পোষণ করেছে। রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত আরও বলেছেন, দুদেশের মধ্যে আর্থিক ও ব্যাংকিং সহযোগিতা প্রসারিত হচ্ছে এবং চুক্তি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে তেহরান মস্কোর মধ্যে অনেক আর্থিক ও ব্যাংকিং বাধা দূর হবে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের স্বাধীনচেতা দেশগুলো অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থনৈতিক সক্ষমতা ব্যবহার, যৌথ উদ্যোগ এবং আন্তঃব্যাংক বিনিময় বৃদ্ধি সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়ার ব্যাপক কর্মকাণ্ডের অংশ, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয়দের একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলার লক্ষ্যে পরিচালিত হয়েছে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এবং বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO এর মতো অর্থনৈতিক সংস্থাগুলোতে নিজেদের প্রভাবের অপব্যবহার করে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো স্বাধীন দেশগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যাহত করতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করে আসছে। ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চীন এবং ভারত, যেগুলো উদীয়মান বর্ধনশীল অর্থনীতি হিসেবে পরিচিত, তাদের নিয়ে ব্রিক্স গ্রুপ গঠনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমাদের একতরফাবাদের প্রতি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এখন অভ্যন্তরীণ সহযোগিতার মাধ্যমে ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো নিজেদের অগ্রগতি ও উন্নয়ন অব্যাহত রাখতে পারবে এবং এক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল হওয়ার কোনো প্রয়োজন নেই। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানও ব্রিক্স এর সদস্য হওয়ার জন্য তাদের পদক্ষেপ শুরু করেছে। ইরান এবং রাশিয়া দুটি স্বাধীন দেশ হিসেবে অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্যিক ও মুদ্রা বিনিময় বৃদ্ধি করে তারা মার্কিন হস্তক্ষেপ এবং নিষেধাজ্ঞার প্রভাব প্রতিহত করার চেষ্টা করছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকের অর্থ লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে দুই দফা পুলিশের লাঠিচার্জ হচ্ছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকের অর্থ লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে দুই দফা লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় পুলিশের লাঠিচার্জে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকি সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়াও ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে গুলিস্তানের জিরো পয়েন্টে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। এ সময় মঞ্চের নেতাকর্মীরা ব্যারিকেড ভাঙতে চাইলে পুলিশ সেখানে বাধা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীদের উপর চড়াও হয় পুলিশ। সরজমিন দেখা যায় বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন মঞ্চের নেতাকর্মীরা। এ সময় পুলিশ প্রথম দফায় লাঠিচার্জ করে। এতে মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকি সহ বেশ কয়েকজন আহত হন। পরে মঞ্চের নেতাকর্মীরা পুলিশের উপর আবারও চড়াও হলে লাঠিচার্জ করে পুলিশ সদস্যরা। পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করছিলেন কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে। এতে অন্তত 50 জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
সরকার মুখে গণতন্ত্রের কথা বলে, বাস্তবে তারা যেটা ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র কায়েম করেছে, আজকে শান্তিপূর্ণ বিক্ষোভে এই হামলা তার সর্বশেষ নদী।
তবে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, অনুমতি ছাড়াই বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা পুলিশকে কথা দিয়েছিলেন যে সচিবালয়ের সামনে এসে শান্তিপূর্ণ মিছিল করে চলে যাবেন তারা, কিন্তু তারা হঠাৎ পুলিশের ব্যারিকেড অতিক্রম করে সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে পুলিশ।
আমরা তাদেরকে ডিসেন্ট ভাবে নিষেধ করার সময় তারা শোনেননি, উপরন্তু আমাদের পুলিশ সদস্যদের উপরে চড়াও হয়েছেন। পরবর্তীতে আমরা বাঁশি দিয়ে এবং মিনিমাম শক্তি প্রয়োগ করে তাদের এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হেমোরয়েড, অর্শ বা পাইলস একটি অতি পরিচিত রোগ। এই রোগটি হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে ব্যথা মুক্ত লাল টকটকে রক্ত পড়া। রোগী কখনো কখনো তা বুঝতেও পারে না, কখনো আবার ফিনকি দিয়ে রক্ত পড়তে পারে। এরই মধ্যে দুই পর্বের আলোচনা হয়েছে এ বিষয়ে, আজ তৃতীয় পর্বের আলোচনায় যাব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন পাইলস বিশেষজ্ঞ ও কোলোরেক্টাল সার্জন ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। জনাব ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ রেডিও তেহরানকে।
ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, প্রথম ও দ্বিতীয় পর্বে আপনি পাইলস কি, লক্ষণগুলো কি, কি ধরনের সমস্যা হয় রোগীর, সেসব বিষয়ে কথা বলেছেন। আজ তৃতীয় পর্বের শুরুতে জানতে চাইব কেন পাইলস হয়, যদি একটু স্পষ্ট করে বলেন।
কেন পাইলস হয় সে সম্পর্কে আমরা পাইলস কি সেখানে কিন্তু কিছুটা জেনেছি, যে আমরা পাইলস বলতে মূলত আমরা বলেছি যে মলদ্বারের ভিতরে আমাদের একটা কিছু স্ট্রাকচার থাকে যেটা রক্তনালী দিয়ে তৈরি হয়, আমরা তাকে অ্যানালকুশন বলি। এই অ্যানাল কুশনটা যখন নিচে নেমে আসে এবং ওখান থেকে বিভিন্ন লক্ষণ যেমন রক্ত পড়া, ব্যথা করা, এগুলো যখন হয় সেটাকেই আমরা কিন্তু পাইলস বলছি। তো তাহলে বোঝা যাচ্ছে যে পাইলস মানে হলো অ্যানাল কুশন তার জায়গা থেকে নিচে নেমে আসা। আসলে নিচে নেমে আসে না, এটা আমরা আগেও বলেছি, তাকে নিচে আনা হয়। কে তাকে নিচে আনে? মেইন যে জিনিস সেটা হলো কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে এবং দীর্ঘদিন ধরে যারা যাদের পায়খানা শক্ত হয়, দীর্ঘক্ষণ বসে কোদ দিয়ে চেপে চেপে পায়খানা করেন, তাদের ক্ষেত্রে এই অ্যানাল কুশনের যে সাপোর্ট থাকে, এই সাপোর্টটা এটা অনেকটা ইলাস্টিকের মতো। তো ইলাস্টিক যেমন দীর্ঘদিন বারবার টানতে টানতে তার শক্তি কমে যায়, ঠিক তেমনই তার এই সাপোর্টটা দুর্বল হয়ে যায়, পরে ফলে সে তার জায়গা থেকে নিচে নেমে আসে। নিচে নেমে আসলে ওইখানকার যে রক্ত হাড় থেকে যেটা আসে সেটা ফিরতে পারে না, রক্ত নালীগুলো মোটা হয়ে যায় এবং এর উপরে পাতলা পর্দা থাকে, এই পর্দা ফেটে যেয়ে যখন কোদ দেন ফেটে যেয়ে ওখান থেকে কিন্তু রক্তক্ষরণ হয়।
আসাদুজ্জামান, পাইলস কেন হয় তার প্রধান কারণগুলো আপনি বললেন, এছাড়া আর কি কোনো কারণ আছে পাইলস হওয়ার ক্ষেত্রে?
এছাড়াও পাইলস কিন্তু অন্য বিভিন্ন কারণে হতে পারে। যেমন যে সমস্ত কারণে আমাদের পেটের ভিতরের প্রেশার বাড়ে, সেটা কি খুব বেশি যারা মানে হার্ড ওয়ার্ক করে তাদের, যেমন ধরো অনেক ভারী বোঝা যারা উপরে ওঠান, যারা খুব বেশি জিম করেন, এরকম কন্ডিশন কিন্তু রিপিটেডলি করলে তাদের আমাদের পাইলসের সম্ভাবনা থাকে। এছাড়াও দীর্ঘক্ষণ ধরে বসে থেকে যারা কাজ করেন তাদেরও পাইলস হতে পারে। মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সির ক্ষেত্রেও তাদের কিন্তু প্রেগনেন্সির পরে বা প্রেগনেন্সির সময় থেকে তাদের পাইলস হতে পারে। আর একটা হলো কি, বংশগত।
শ্রোতা বন্ধুরা, আপনারা স্বাস্থ্য কথার আসরে অর্শ বা পাইলস রোগ নিয়ে এ বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামানের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও আলোচনায় ফিরে এলাম। ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, মিউজিক বিরতির আগে আপনি পাইলস হওয়ার অন্যান্য কারণগুলো বললেন। আচ্ছা, পাইলস অ্যানাল ফিশার কিংবা মলদ্বারের আরও কিছু রোগের ক্ষেত্রে টয়লেট ব্যবহার, বিশেষ করে হাই কমোড ব্যবহারের কিছু খারাপ দিকের কথা মাঝে মাঝে শোনা যায়, তো এ সম্পর্কে আপনি যদি কিছু বলেন।
এখানে পাইলস, অ্যানাল ফিশার এবং এটা সহ মলদ্বারের কিছু রোগের বিষয়ে একটা কথা বলে রাখি, সেটা হলো বর্তমানকালে আমাদের যে আমরা যে টয়লেট ব্যবহার করি, এর মধ্যে দুই ধরনের টয়লেট আছে। একটা হলো আমরা যে ফ্ল্যাট প্যান বা ইন্ডিয়ান টাইপ অফ টয়লেট, আর একটা হলো যে হাই কমোড, অর্থাৎ যেখানে আমরা বসে চেয়ারে বসার মতো বসে পায়খানা করি। তো এটাও কিন্তু দীর্ঘদিন ধরে যারা এই হাই কমোড ব্যবহার করেন তাদের কিন্তু পাইলস সহ পায়খানা রাস্তার অন্যান্য রোগ, এমনকি ক্যান্সারের ঝুঁকিও কিন্তু আছে।
ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, আমরা আজকের আলোচনার শেষের দিকে চলে এসেছি, হাতে আর খুব একটা সময় নেই, তো সব শেষে জানতে চাইবো আজকের পর্বে হাই কমোড ব্যবহারের ফলে ক্যান্সারের ঝুঁকির কথা আপনি বললেন, তো এটি কি প্রমাণিত?
যদিও স্টাডিতে, গবেষণাতে এটার একদম সত্যতা সম্পূর্ণরূপে প্রমাণিত হয়নি, এবং এ বিষয়ে সর্বপ্রথম গবেষণা করেন 2002 সালে একজন ইরানিয়ান রেডিওলজিস্ট, উনি হলেন, ওনার নাম ডাক্তার সাইদ, উনি সর্বপ্রথম এ বিষয়ে একটা গবেষণা করেন যে ইরানের কিছু রোগীর উপর, যে দেখা যাচ্ছে যে তাদের পায়খানা রাস্তার ক্যান্সারের রোগীর সংখ্যা বাড়তেছে ইরানে, তো এটার কোনো যোগসূত্র তার সাথে আছে কি না দেখার জন্য। যদিও সেখানে গুরুত্বপূর্ণ রেজাল্ট তিনি পাননি, তারপরেও হাই কমোড ব্যবহার করলে কিন্তু পায়খানা রাস্তায় পাইলস অন্যান্য রোগের ঝুঁকি আছে।
ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, আপনার পেশাগত অতি ব্যস্ততা সত্ত্বেও হেমোরয়েড বা পাইলস রোগ নিয়ে তৃতীয় পর্বে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা,
আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ রেডিও তেহরানকে, সেই সাথে রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য কথা অনুষ্ঠানের সমস্ত শ্রোতা ভাই বোনকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পাইলস নিয়ে আগামী পর্বেও গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সে আসরেও আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। আর সে আসরেও পাইলস বিশেষজ্ঞ ডাক্তার আসাদুজ্জামান আমাদেরকে সময় দেবেন বলে জানিয়েছেন। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা জানিয়েছেন পাইলস নিয়ে আলোচনা তাদের খুব ভালো লেগেছে এবং খুবই কাজে লাগছে। তো এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে চিঠি লিখবেন, আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ আপনাদের জানাব। সবাই নিয়মিত ব্যায়াম করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুষম খাবার খাবেন ও পরিমিত পানি পান করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে স্বাস্থ্যকতার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাথমিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আজ 28 ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ব্যয় তিনগুণ তবু কেনা হয় তেল ভিত্তিক কেন্দ্রের বিদ্যুৎ। প্রথম আলো, রাজধানীর 4 হাসপাতালে র্যাবের অভিযান ইত্তেফাক, সরকারের চেয়ে সিন্ডিকেট কিভাবে শক্তিশালী হয়, প্রশ্ন সংসদে যুগান্তর। গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের লাঠিচার্জ, জুনায়েদ সাকি আহত, মানব জমিন। বিদ্যুতের মূল্য বৃদ্ধি চাপ বাড়াবে গ্রাহকের, ডেইলি স্টার বাংলা। কলকাতার শিরোনাম, সিঙ্গুর নন্দীগ্রাম আলাদা, একটার সঙ্গে আর একটা তুলনা করবেন না, মমতা। আনন্দবাজার পত্রিকা, হিমাচলে শুরু নাটক, ইস্তফা মন্ত্রীর বহিষ্কৃত 15 বিধায়ক। সংবাদ প্রতিদিন, গণশক্তি লিখেছে পদত্যাগ করছি না, ঘোষণা হিমাচলের মুখ্যমন্ত্রীর। মুসলিমদের ঘর ভাড়া না দেওয়ার নির্দেশে পোস্টার জয়পুরে, পূবের কলম। কানাডায় ভারতীয় কূটনীতিকদের হুমকি ও ভয় দেখানো হচ্ছে বললেন জয়শঙ্কর আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে প্রধান শিরোনাম করা হয়েছে। মানব জমিনের শিরোনাম, গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশের লাঠিচার্জ, জুনায়েদ সাকি আহত। বিস্তারিত খবরে লেখা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকের অর্থ লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে 2 দফা লাঠিচার্জ করেছে পুলিশ। এতে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জুনায়েদ সাকি সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়াও ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম, কিন্তু পুলিশ আমাদের বাধা দিয়েছে। আমাদের অন্তত 50 জন নেতাকর্মী আহত হয়েছে, তাদের হসপিটালে পাঠানো হয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিকে অনেক মেরেছে পুলিশ, তিনিও আহত। সরকারের চেয়ে সিন্ডিকেট কিভাবে শক্তিশালী হয়, প্রশ্ন সংসদে। যুগান্তরের শিরোনামের খবরে লেখা হয়েছে সরকারের চেয়ে বাজার সিন্ডিকেট কিভাবে শক্তিশালী হয়, এ প্রশ্ন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, সরকারের চেয়ে কিভাবে সিন্ডিকেট শক্তিশালী হয়, আমাদের দেশের বিভিন্ন সংস্থা আছে, তথ্য আছে, তাহলে কিভাবে সরকারের চেয়ে এরা বড় শক্তিশালী হয়। প্রধানমন্ত্রী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলার পরও দৃশ্যমান কিছু দেখা যাচ্ছে না,
এ সময় তিনি আরো বলেন, আমি বলতে পারি সিন্ডিকেটকে শক্ত হাতে দমন করা না হয় তাহলে এরা রমজানে পণ্যের দাম বাড়াবে। এই সংসদে আগের বাণিজ্য মন্ত্রী বলেছেন সিন্ডিকেটে হাত দেয়া যাবে না, যদিও প্রধানমন্ত্রী বলেছেন সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু দৃশ্যমান কিছু দেখছি না। ব্যয় তিন গুণ, তবু কেনা হয় তেল ভিত্তিক কেন্দ্রের বিদ্যুৎ। ইত্তেফাকের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, তেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় অন্য জ্বালানির তুলনায় তিন গুণের বেশি, তবু সারা বছরই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে সরকার। বসে থাকছে গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার বড় একটি অংশ। বিদ্যুৎ খাতে বিপুল অঙ্কের অর্থ বকেয়া, বিদেশি প্রতিষ্ঠানের দেনাও শোধ করা যাচ্ছে না, ফলে গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পুরো দমে চালানো যাচ্ছে না বলে প্রতিমন্ত্রীর দাবি। তিনি বললেন, বাধ্য হয়ে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে হচ্ছে, ভর্তুকি বাবদ প্রয়োজনীয় অর্থ এবং আমদানির জন্য মার্কিন ডলার পাওয়া গেলে গ্যাস ও কয়লা আমদানি করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যাবে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি তেল আমদানি করতেও ডলার লাগে, সেই ডলার দিয়ে গ্যাস ও কয়লা আমদানি করা যায়। তাদের মতে সরকারি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সুবিধা দিতে সেগুলো থেকে বিদ্যুৎ কেনা হয়। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। হিমাচলে শুরু নাটক, ইস্তফা মন্ত্রীর সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে সম্ভাবনা ছিলই, আর সেই সম্ভাবনাকে সত্যি করে বুধবার সকাল থেকে নাটক শুরু হিমাচল প্রদেশে। এরই মধ্যে রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিং ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে। এদিকে বাজেট অধিবেশন শুরু হতেই বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন, এরপরই স্পিকার 15 জন বিধায়ককে বহিষ্কার করেন। অন্যদিকে পদত্যাগ করছি না বলে ঘোষণা দিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী। গণশক্তি পত্রিকার এক খবরে বলা হয়েছে, কেউ আমাকে পদত্যাগ করতে বলেনি, আমি পদত্যাগ করিনি, লড়াই চলবে। হিমাচল প্রদেশ নিয়ে টালমাটালের মধ্যেই সংবাদ মাধ্যমে এই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু। কানাডায় ভারতীয় কূটনৈতিকদের হুমকি ও ভয় দেখানো হচ্ছে বললেন জয়শঙ্কর। আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, কানাডার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, কানাডায় ভারতীয় কূটনৈতিকদের হুমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে, এর পরিপ্রেক্ষিতে কানাডায় ভিসা ইস্যু করা সাময়িকভাবে স্থগিত করে ভারত। ওই সময় আমরা কানাডিয়ানদের কাছ থেকে স্বস্তি পাচ্ছিলাম না বললেই চলে বলে জানালেন বিদেশমন্ত্রী। আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিনে লেখা হয়েছে, সন্দেশখালীর নাম উল্লেখ না করে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিঙ্গুর হলো সিঙ্গুর, নন্দীগ্রাম হলো নন্দীগ্রাম, এক এক জায়গার এক একটা আলাদা আলাদা চেহারা বলে মনে রাখবেন, একটার সঙ্গে আর একটা তুলনা করে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ভুল করবেন না, কোথাও রক্ত ঝরুক আমি চাই না, জ্ঞানত তিনি কোনো ভুলকে প্রশ্রয় দেন না বলেও জানান মমতা। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা জারি রয়েছে। মুসলিমদের ঘর ভাড়া না দেওয়ার নির্দেশে পোস্টার জয়পুরে, পূবের কলম পত্রিকার এ খবরে লেখা হয়েছে, উত্তরাখণ্ডে যেভাবে বিজেপি শাসনকে কাজে লাগিয়ে সেখান থেকে মুসলিমদের উচ্ছেদের জন্য পোস্টার লাগানো হয়েছিল, বাড়িওয়ালাদের বাধ্য করা হয়েছিল যাতে মুসলমানদের দোকান বা ঘর ভাড়া না দেয়া হয়, সেই একই ঘটনার ট্রেলার দেখল জয়পুর, একই বার্তা, মুসলমানদের ঘর ভাড়া দেয়া যাবে না, বাড়ি বিক্রি করা যাবে না। জয়পুরের নন্দপুরী কলোনির দেওয়ালে পোস্টার সাঁটানো হয়েছিল, সেখানে লেখা হয়েছিল, হিন্দুদের কাছে অনুরোধ, আপনারা একজোট থাকুন, সংঘর্ষ করুন, মুসলিম জিহাদের বিরুদ্ধে একত্রিত হন। কিন্তু কোন সাহসে এমন কাজ করছে সেখানকার হিন্দুত্ববাদীরা? এর জবাব হচ্ছে সেখানকার বিজেপি কাউন্সিলরের ইন্ধন। অন্যদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, জয়পুরে কোনো মুসলিমকে বাড়ি ভাড়া দিলে সমস্যা কোথায়? সংবিধানে কি জয়পুরে মুসলিমদের বাড়ি কেনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? তাহলে কেন এই অবিচার? তাহলে কি ক্ষমতার অপব্যবহার করে লোকসভার আগে সুকৌশলে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে গেরুয়া দল? এই প্রশ্ন ভাবাচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে মুসলিম ঐক্য সম্পর্কে একটি বিশেষ আলোচনা।
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী ইসলামী ঐক্য সহ প্রাসঙ্গিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। ওইসব বক্তব্যেরই কিছু অংশ তুলে ধরব আজকের এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান নেতা বলেছেন, মহানবী নানা ধরনের পাপাচার, বৈষম্য, জুলুম ও নৃশংসতা কবলিত এবং মানবতাহীন অন্ধকার পৃথিবী তথা মৃত পৃথিবী বা সভ্যতাকে জাগিয়ে তুলেছিলেন ইসলামের মাধ্যমে। বর্তমান দুনিয়াও সেই একই ধরনের অনাচার, মানবতাহীনতা, বৈষম্য, নৃশংসতা ও পাপাচারে ভরে গেছে। তাই আমাদের উচিত বর্তমানে মৃত বিশ্বকে জাগিয়ে তোলার জন্য চেষ্টা করা। বর্তমানে বস্তুবাদী শক্তিগুলোর নানা হাতিয়ার দিয়ে মানবতা ও নৈতিকতা সহ মানবীয় মহৎ গুণগুলোকে দলিত মথিত করা হচ্ছে, ন্যায় বিচারকে করা হচ্ছে পদদলিত। পরাশক্তিগুলোর হাতে লুণ্ঠিত ও শোষিত জাতির মানুষেরা অনাহারে প্রাণ হারাচ্ছে। এই হচ্ছে বর্তমান দুনিয়ার অবস্থা। এটা ইসলাম পূর্বযুগের সেই একই জাহেলিয়াত।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আজ নতুন ইসলামী সভ্যতা গড়ে তুলতে হবে মানব জাতির জন্য। পরাশক্তিগুলো যা ভাবছে এটা তা নয়। এর অর্থ নানা দেশ দখল করা নয়, এর অর্থ জাতিগুলোর অধিকার লঙ্ঘন নয়, অন্য জাতিগুলোর উপর নিজস্ব নীতি ও সংস্কৃতি চাপিয়ে দেয়া নয়, বরং এর অর্থ হল জাতিগুলোর কাছে খোদাই উপহার তুলে ধরা, যাতে জাতিগুলো স্বেচ্ছায় সঠিক পথটি বেছে নিতে পারে। ইউরোপ মুসলমানদের বিজ্ঞান ও দর্শনকে ব্যবহার করে একটা নতুন সভ্যতার ভিত্তি গড়ে তুলেছিল। এই সভ্যতা ছিল বস্তুবাদী সভ্যতা। ষোড়শ ও সপ্তদশ শতক থেকে এই নতুন সভ্যতার ভিত্তি গড়ে তোলে। তারা বস্তুবাদী হয় নানা ধরনের দায়িত্ব জ্ঞানহীন মাধ্যম বা উপায় উপকরণ ব্যবহার করে। তারা মানুষের উপর উপনিবেশ চাপিয়ে দেয় এবং জাতিগুলোর উপর কর্তৃত্ব গড়ে তোলে ও তাদের সম্পদ লুট করে। আবার অন্যদিকে নিজেদেরকে ভেতর থেকে শক্তিশালী করার জন্য নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে সুসজ্জিত করে।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, পশ্চিমারা যে সভ্যতা বিশ্বে উপস্থাপন করছে তার রয়েছে চোখ ধাঁধানো কিছু দিক, যেমন উন্নত নতুন প্রযুক্তি, দ্রুতগতি এবং মানুষের আরাম আয়েসের কাজে ব্যবহৃত নানা মাধ্যম বা সাজ সরঞ্জাম উদ্ভাবন। কিন্তু এই সভ্যতা মানুষের জন্য সুখ ও সৌভাগ্য এবং ন্যায় বিচার বয়ে আনতে পারেনি, বরং ন্যায় বিচারের কাঠামো চূর্ণ বিচূর্ণ করেছে, জাতিগুলোকে বন্দি করেছে, অবজ্ঞা করেছে এবং পশ্চিমা সমাজ নিজের ভেতরেই নানা সংঘাত বা বিরোধ সৃষ্টি করেছে। তারা নৈতিক চরিত্রের দিক থেকে অর্ধপতিত এবং আধ্যাত্মিক দিক থেকে অন্তঃসারশূন্য। পশ্চিমারাই এইসব বিষয় স্বীকার করছে।
ইরানের সর্বোচ্চ নেতা সুরা আলে ইমরানের ১৪০ নম্বর আয়াতের আলোকে আরও বলেছেন, জয় ও পরাজয়ের এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। এখন আবারও ইসলামের পালা তথা মুসলমানদের পালা এসেছে। তাদেরকে উদ্যমে উদ্যোগ নিয়ে নতুন ইসলামী সভ্যতার ভিত্তি বা অবকাঠামো গড়ে তুলতে হবে। পশ্চিমারা যেমন সেদিন মুসলমানদের জ্ঞান আর অভিজ্ঞতাকে ব্যবহার করেছিল, আজ একইভাবে নতুন ইসলামী সভ্যতা গড়ে তোলার জন্য আমাদেরকেও বিশ্বের জ্ঞান বিজ্ঞানকে ব্যবহার করতে হবে এবং ব্যবহার করতে হবে বিশ্বের নানা মাধ্যম বা উপায় উপকরণকে। কিন্তু এ সভ্যতার প্রাণ বা চেতনা হতে হবে ইসলামিক ও আধ্যাত্মিক। মুসলিম চিন্তাবিদ ও আলেমদেরকেই এ দায়িত্ব পালন করতে হবে। কিন্তু এখন এই প্রত্যাশা কেবলই মুসলিম বিশ্বের সেই সব আলেম ও প্রকৃত জ্ঞানীদের কাছ থেকে করা হচ্ছে যাদের কেবলা পাশ্চাত্য নয়। মুসলিম বিশ্বে রয়েছে বিপুল ও প্রতিভাবান জনশক্তি, সমৃদ্ধ বহু দেশ, সুবিধাজনক ভৌগোলিক অবস্থান ও বিপুল প্রাকৃতিক সম্পদ। এসবের সঙ্গে যদি যুক্ত হয় স্বাধীন ও খাঁটি ইসলামের শিক্ষা, তাহলে বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি ও সমাজের নানা ক্ষেত্রে সৃষ্টিশীল আর শৈল্পিক নানা সৃষ্টি বা অবদান উপহার দিতে পারবেন তারা।
ইরানের সর্বোচ্চ নেতা তার ভাষণে আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এক্ষেত্রে একটি দৃষ্টান্ত। এটি মুসলিম বিশ্বের জন্য একটি পরীক্ষার মাধ্যম। ইসলামী বিপ্লব সফল হওয়ার আগে ইরানি জাতি সব দিক থেকে পিছিয়ে পড়েছিল। তারা হয়ে পড়েছিল বিজাতীয়দের উপর নির্ভরশীল, জ্ঞান বিজ্ঞানে এবং রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল, আন্তর্জাতিক অঙ্গনে হয়েছিল কোণঠাসা। আজ ইসলামী ইরানে নানা অগ্রগতির বিষয় শত্রুরাও স্বীকার করছে। ইসলামী বিপ্লব সফল হওয়ার 35 বছর পর আজ বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিতে ইরান এখন উন্নত দেশগুলোর সারিতে রয়েছে। ইসলামের বরকতেই তা সম্ভব হয়েছে। পরাশক্তিগুলোর অশুভ ছায়াতলে না থাকলে এমন সাফল্য অর্জন সম্ভব। অবশ্য এজন্য মূল্য দিতে হয়েছে। সব বড় কাজের জন্যই মূল্য দিতে হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, আমরা বল প্রয়োগ করে নতুন ইসলামী সভ্যতার দিকে কাউকে আহ্বান জানাব না। আমরা মার্কিন সরকার ও ইউরোপের মতো আচরণ করব না। ইউরোপীয়রা সেই আটলান্টিক অঞ্চল থেকে সাত সমুদ্র, ১৩ নদী পাড়ি দিয়ে ভারত উপমহাদেশে এসে ভারত ও আশপাশের কয়েকটি দেশের সম্পদ লুট করে এই দেশগুলোর সর্বনাশ করেছে, আর এভাবেই পাশ্চাত্য অগ্রসর হয়েছে। মুসলমানরা কোনো সাফল্য অর্জন করলে ওরা দুঃখ পায় এবং মুসলমানদের কষ্ট দেখলে ওরা খুশি হয়, কোরআনও এ কথা বলে। তাই ওদের তথা ইসলামের শত্রুদের হাসি ও রক্তচক্ষু দেখে প্রভাবিত হওয়া উচিত নয়, সঠিক পথ খুঁজে নিয়ে এগিয়ে যেতে হবে মুসলিম বিশ্বকে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন,
আমেরিকা সহ ইসলামের শত্রুরা শিয়া সুন্নি মত পার্থক্য সহ নানা অজুহাতে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়। এটা ওদের অন্যতম বড় হাতিয়ার। শিয়া ও সুন্নি বিষয়ের সঙ্গে মার্কিন ও ইসরায়েলি নেতাদের এত মাথা ব্যথা কেন? ব্রিটিশরাও শিয়া সুন্নি দ্বন্দ্ব সৃষ্টিতে ওস্তাদ ছিল, কিন্তু এখন মার্কিন সরকারের এ সংক্রান্ত ষড়যন্ত্র আরও বেশি বিপজ্জনক। মুসলিম বিশ্বে অন্য কোনো মাঝহাবের মোকাবেলায় মার্কিন সরকার যদি আমাদের মাঝহাবের পক্ষ নিতে চায়, তাহলে এতে খুশি না হয়ে অসন্তুষ্ট হওয়াই উচিত এবং ভেবে দেখতে হবে যে কি এমন দুর্বলতা আমাদের মধ্যে রয়েছে যে ওরা আমাদের পক্ষ নিতে চায়। ওদের কাছে শিয়া ও সুন্নি কোনো বিবেচনার মূল বিষয় নয়, ওরা আসলে ইসলামের মূল নীতিরই শত্রু। আসল দ্বন্দ্বটা হল সাম্রাজ্যবাদের সঙ্গে ইসলামের। ওরা ইসলামেরই শত্রু। ওরা যদি সুন্নিদের বন্ধু হতো, তাহলে ফিলিস্তিনে এভাবে গণহত্যা আর যুদ্ধ চাপিয়ে দিত না। একসময় ওরা জাতীয়তাবাদের নামে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব বাঁধাত, আর এই দ্বন্দ্ব বাঁধাতে চায় মাঝহাবের নামে। তাই শিয়া সুন্নি দ্বন্দ্বের ফাঁদে পড়া যাবে না, এ ব্যাপারে সচেতন থাকতে হবে সব মুসলমানকে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার জাতীয় সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের ভাইস স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সেনা মোতায়েন করা হলে তাকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচনা করা হবে। এবং এতে বিপর্যয় পরিস্থিতি সৃষ্টি হবে। গতকাল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউক্রেনে ন্যাটো জোটে সেনা পাঠানোর বিষয়ে সামাজিক মাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট দেওয়ার পর এসব কথা বলেছেন ওই রুশ কর্মকর্তা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যাকারী মার্কিন বিমানবাহিনীর সদস্য অ্যারন বুশনেলের ভূয়সী প্রশংসা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি গতকাল সামাজিক মাধ্যম এক্স পেজে এক পোস্টে বলেন, বুশনেল হচ্ছেন আমেরিকার জাগ্রত বিবেকের কণ্ঠস্বর। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। দেশের সামগ্রিক অগ্রগতির জন্য শক্তিশালী ও প্রাণবন্ত নির্বাচন অনুষ্ঠান করুন, জনগণের প্রতি সর্বোচ্চ নেতার আহ্বান। গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়নি, বাইডেন অপরিপক্ক মন্তব্য করেছেন, বলছে হামাস। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হলেও নির্বাচন সম্পর্কে মানুষের অনাস্থা দূর করা যায়নি, রাশেদ খান মেননের মন্তব্য। এবং ভারতে বিভিন্ন ধর্মের নিজস্ব নিয়ম মেনে বিজেপি অভিন্ন দেওয়ানি বিধি চাপিয়ে দিতে চাইছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এ কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি মোহাম্মদ আমির হোসেন আপাতত এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।
تهران نخوسم ایرانی اسلامکان هان را پدوچان زاینی هایرین رادیو